আলহামদুলিল্লাহ, আমরা এফকের ঘটনার মধ্যে ছিলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি যে তোহমত দেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই তোহমতকে কিভাবে রদ করেছেন এবং সেটাকে তিনি মিথ্যা প্রমাণ করেছেন, এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সতী সাধবী মহিলা, আল্লাহ তাআলা ওনাকে আসমান থেকে ওহী নাজিল করে ওনার পবিত্রতা ঘোষণা করে দিয়েছিলেন। এখানে অনেক শিক্ষা ছিল, কিছুটা আমরা জেনে ফেলেছি, মনে করেছিলাম আরেকটি বিস্তারিত যাব, সেদিকে আর যাচ্ছি না। আমরা পরবর্তী একটি বিশাল ঘটনা সিরাতে পাকের মধ্যে সংঘটিত হয়েছে সেদিকে যাচ্ছি, সেটা হচ্ছে গাজওয়াতুল আহজাব অথবা খন্দকের যুদ্ধ। এই বিষয়ে আমরা আসছি। খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয় কোনো কোনো ঐতিহাসিকের দৃষ্টিতে হিজরি চতুর্থ সনে, কিন্তু মেজরিটি ঐতিহাসিকগণ বলেছেন গাজওয়াতুল খন্দক, গাজওয়াতুল আহজাব, খন্দকের যুদ্ধ সংঘটিত হয় হিজরি পঞ্চম সনে শাওয়াল মাসে। আপনারা জানেন যে এই সমস্ত ঘটনাগুলোর ব্যাপারে ইখতিলাফ আছে, বলেন সব ব্যাপারেই খালি ইখতিলাফ, এত ইতিহাস তো তখন সঙ্গে সঙ্গে লেখা হয় নাই, তাই না? ইতিহাস অনেক পরে লেখা হয়েছে, বিভিন্ন রেওয়ায়েতে যাদের কাছ থেকে নেওয়া হয়েছে, কেউ বলতে গিয়ে কিছুটা আগপিস হয়েছে, যার ফলে তখন তো ক্যালেন্ডার, দিন, তারিখ, সাল গণনা আরবদের কাছে এইভাবে মশহুর ছিল না। অনেক পরে ওমর রাদিয়াল্লাহু আনহু সময় যখন ক্যালেন্ডার তৈরি করার সিদ্ধান্ত নিলেন, কোন ক্যালেন্ডার ফলো করবেন, নতুন হিজরি ক্যালেন্ডারের গোড়াপত্তন করলেন, সেটা কবে থেকে হলো? ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে। তার আগের ঘটনাগুলো এরকমভাবে একদম সন তারিখ উল্লেখ করে অনেক ঘটনায় একাধিক মতামত এসেছে। সেই ক্ষেত্রে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মেরাজের ঘটনা, আপনারা জানেন সবগুলো নিয়ে কি আছে, ইখতিলাফ আছে। একটাই মুখস্থ করে যেটা আমরা নিয়েছি এইটাই জরুরি নয়। যাই হোক, খন্দকের যুদ্ধ পঞ্চম হিজরি শতাব্দীর শাওয়াল মাসে হয়েছে বলেই অধিকাংশ ঐতিহাসিক সিরাত প্রণেতাগণ উল্লেখ করেছেন। আর এর কারণ হচ্ছে যে বনি নাদির গোত্রের যে সমস্ত লোকগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে তাদের বিশ্বাসঘাতকতার কারণে বহিষ্কার করে দিয়েছিলেন, তারা এসে খাইবার এলাকায় তাদের জড়ো হয়েছিল এবং সেখানেই তারা বসবাস করছিলেন। কিন্তু এই মদিনা থেকে উৎখাত হওয়া এটা তারা মেনে নিতে পারেনি, এবং তাদের লিডাররা বসে সলা পরামর্শ করছিল কিভাবে মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপদকে বিতাড়িত করা যায়, এই বিপদ থেকে তারা কিভাবে বাঁচবে, কিভাবে ওনাকে শেষ করে দেওয়া যায়, ইসলামকে গলা টিপে মেরে ফেলা যায়, অর্থাৎ চিরতরে উৎখাত করা যায়, মুসলমানদের কোনো আর অস্তিত্ব থাকে না, এটা নিয়ে তাদের সলা পরামর্শ ষড়যন্ত্র অব্যাহত থাকে সেখানে এসে। এবং তাদের বেশ কয়েকজন নাম করা লিডার ছিল, তারা বসে বসে প্রায়ই এগুলো নিয়ে তারা কয়েকবার বসেছে, আলাপ আলোচনা করেছে, পরামর্শ করেছে। তাদের মধ্যে একজন ছিল সাল্লাম ইবনু মিশকাম আর সাল্লাম ইবনু আবিল হকাইক, হুয়াই ইবনু আখতাব, কেনানা ইবনু রাবিয়া, এরকম একাধিক লিডারগুলো বসে বসে অনেক সলা পরামর্শ করলে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে না, এভাবে মেনে নেওয়া যায় না, আমরা এক কাজ করি, আমাদের শক্তি তো সীমিত, বড় শক্তি হলো কুফার কোরাইশ, তাদেরকে আমরা উৎসাহিত করি, তাদের সঙ্গে গিয়ে আমরা সলা পরামর্শ করি, একটা সিদ্ধান্তে উপনীত হই। সেই সিদ্ধান্ত অনুযায়ী এই কয়েকজন লিডার ইহুদিদের, বনি নাদিরের, তারা মক্কায় আসলো। এসে মক্কার লিডাররা যারা আছে তাদের সঙ্গে অনেক সলা পরামর্শ করে তাদেরকে বোঝাতে সক্ষম হলো যে হে কোরাইশ জাতি, আপনারা যদি লিড নেন, আরবের অনেক কবিলারা আসবে, আর ভেতর থেকে মদিনার পাশে থেকে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, আমাদের টাকা পয়সা, অস্ত্র শস্ত্র ইত্যাদি দিয়ে আপনাদেরকে আমরা প্রচুরভাবে সাহায্য করব, যাতে করে এই শক্তিকে আমরা চিরতরে উৎখাত করতে পারি। কোরাইশ লোকজনের কথা, কোরাইশরা ইহুদিদের কথা শুনে বললেন, ইয়া মাশারা ইয়াহুদ, ইন্নাকুম আহলুল কিতাবিল আউয়ালি ওয়াল ইলমি বিমা আসবাহনা নাখতালিফু ফিহি নাহনু মুহাম্মাদ, আফা দীনুনা খাইরুন আম দীনুহু। তাদেরকে লক্ষ্য করে তখন মুশরিকগণ বললেন, আচ্ছা এই যে কিতাবওয়ালাদের মধ্যে তো আপনারা সবচেয়ে পুরাতন আহলে কিতাব, আপনাদের কিতাব ঈসা আলাইহিস সালামের আগেও নাজিল হয়েছিল মূসা আলাইহিস সালামের কাছে, আপনারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের দাবি করে সেটা তো আপনাদের সঙ্গে অনেকটা মিলে, আপনারা মূর্তি পূজা করেন না সেও করে না, আমরা তো অনেক মূর্তির পূজা করি। তো একটা কথা শুনতে চাই আপনাদের কাছ থেকে, আফা দীনুনা খাইরুন আম দীনুহু, আমাদের দিনটা কি উত্তম আপনাদের দৃষ্টিতে না মুহাম্মদের দিন উত্তম, কোনটা ভালো এটা পরিষ্কারভাবে বলতে হবে। কারণ তারা জানে কিছু তো এনাদের সঙ্গে ওদের আবার মিল আছে, আমি পরিষ্কার করে জানতে চাই। কালু বাল দীনুকুম খাইরুম মিন দীনিহি, তোমাদের দিন মুহাম্মদের দিনের থেকে কত উত্তম, শিরকের দিন। ওয়া আনতুম আওলা বিল হাক্কি মিনহু, হক পাওয়ার ক্ষেত্রে আপনাদের হক বেশি, আপনারা অগ্রাধিকার পাওয়ার উপযুক্ত মুহাম্মদের তুলনায়। তো এই কথাগুলো শুনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন সূরা নিসার 52 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বললেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَؤُلَاءِ أَهْدَى مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا، أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ وَمَن يَلْعَنِ اللَّهُ فَلَن تَجِدَ لَهُ نَصِيرًا। হে নবী, আপনি কি দেখতে পেয়েছেন ওদেরকে যাদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছিল, অর্থাৎ আহলে কিতাবের ওই ইহুদিদের দিকে ইঙ্গিত করে, যারা কিতাব বলা হওয়া সত্ত্বেও তারা মিথ্যা এবং তাগুতে বিশ্বাসী হয়ে গেল, আর এরা বলে কাফিরদেরকে যে তারা অনেক ভালো, অনেক হেদায়েতের উপরে আছে, সিরাতের দিক থেকে, রাস্তার দিক থেকে, পথের দিশা পাওয়ার দিক থেকে ইমানদারদের তুলনায় এই মুশরিকরা অনেক উত্তম তরিকায় আছে, এই কথা তারা বলে। এরা হচ্ছে ওই লোকগুলো যাদের প্রতি আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, লানত করেছেন। আর যাকে আল্লাহ তাআলা লানত করেন, আপনি কি তাকে সাহায্যকারী আর কাউকে পাবেন? এদেরকে উদ্ধার করার উপায় আর কারো পক্ষে সম্ভব নয়। এরা এত অভিশপ্ত জেনে বুঝে হককে যারা লুকায়, বাতিলকে হক হিসাবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। এদিক থেকে কোরাইশগণ বলল, ফালাম্মা ক্বালু যালিকা লিকুরাইশ সাররাহুম, এই কথাটা শুনে কোরাইশরা একটা সার্টিফিকেট পেয়ে গেল, ওরা নবীওয়ালা মানুষ, তাদের কথা আমরা বিভিন্ন জায়গায় বলতে পারবো যে আমরা হকের উপরে আছি, মোহাম্মদ বাতিলের উপরে আছে, খুব খুশি হয়ে গেল। ওয়ান্নাশাতাহুম, তারপরে তাদের সঙ্গে তারা খুবই তাদেরকে উৎসাহিত করলো, এদেরকে খুশি করলো, উৎসাহিত করলো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করার জন্য সিদ্ধান্ত নিল এবং তারা শপথ গ্রহণ করলো সবাই মিলে একসঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের অভিযান চালিয়ে তাকে চিরতরে নিঃশেষ করে দেবে, এ শক্তিকে উৎপাটন করবে। তাদের সঙ্গে একমত হওয়ার পরে এরা চলে গেল। এবারে গাতফান আরেকটি বড় কবিলা আরবদের মধ্যে, কোরাইশদের বাইরে, মক্কার বাইরে আরেকটি বড় কবিলা আছে গাতফান, এরা অনেক দুর্ধর্ষ বেদুইন যুদ্ধবাজ, ওদের কাছে গেল, তাদের নাম্বারও বেশ বড়, এদের অনেক উপকবিলা মিলে এই গাতফানের যে এলাকা আছে সেখানে তারা গেল। এরপরে তাদেরকে এভাবে উৎসাহিত করলো, এরপরে আশেপাশে যত আরো বিভিন্ন কবিলা আছে, তেহামা পাহাড়ের এদিকে সেদিকে মক্কা মদিনার মাঝখানে যতদূর পর্যন্ত পারা যায়, তারা অনেকে ধরে নিয়ে আসলো। ও আকাদু আল্লিওয়া আ ফি দার ইন্নাদোয়া, মক্কার লোকেরা আবার এখানে দার উন্নাদোয়া তাদের যেটা পার্লামেন্ট হাউস মক্কায় ছিল সেখানে তারা বসলো। বসে তারা একমত হলো যে আমরা বড় একটা বাহিনী তৈরি করবো দিস টাইম। তখন তারা সিদ্ধান্ত নিল যে 4,000 বাহিনী হবে মক্কার লোকদেরই, এবং মক্কার লোকদের দায়িত্ব দেওয়া হলো ওসমান ইবনু তালহা ইবনু আবি তালহাকে। এরপরে সে 300 লোকের নেতৃত্ব দেবে। এরপরে তাদের সঙ্গে ছিল 300 তো থাকবে শুধু ঘোড়সওয়ার, আর বাকিরা পদব্রজে যাবে। 300 ঘোড়ার ঘোড়সওয়ারের বাহিনী কিন্তু কম না সেই জামানায়। আর তাছাড়া তাদের সঙ্গে থাকবে আরও প্রায় 1500 উটের বহর, এবং তারা সবাই মিলে মেইন লিডারশিপ দেওয়া হলো, কমান্ডার বানানো হলো আবু সুফিয়ানের কাছে, আবু সুফিয়ানকে। আর এভাবে আসতে আসতে বনু সালিম নামে একটি কবিলা আছে মাররুদ জাহরান মক্কা মদিনার মাঝখানে, সেখানে এসে তারাও প্রায় 700 যোদ্ধা নিয়ে এই বাহিনীর সঙ্গে যোগ দিল। বনু আসাদ এবং অনেক কবিলা, গাতফানের কবিলার, এরা মিলে সব মিলে মক্কাওয়ালাদের হয়ে গেল 4,000, আর গাতফানের বিভিন্ন কবিলা আনন্দ আশেপাশে কবিলা মিলে হয়ে গেল আরও 6,000। মোট 10,000-এর বাহিনী নিয়ে তারা মদিনার দিকে রওনা করে দিল। আশারাত আলাপ 10,000 বাহিনী নিয়ে তারা মদিনা মুখে রওনা হয়ে গেল। তো তাদের বদর ছিল কত, 1,000 মতো, তাই না? আর ওহদে কত ছিল, 3,000 মতো। এখন এবারে খন্দকে কত হয়ে গেল, 10,000। তাহলে অনেক বড় না বাহিনী, এবং এই বিভিন্ন কবিলার লোকেরা এসেছে। এই জন্য আল্লাহ তাআলা এটার নাম দিয়েছে আহজাব। হেজবের অর্থ হলো দল, গোত্র বা বাহিনী, তার বহুবচন হচ্ছে আহজাব। আর সেই নামে আল্লাহ কা সূরা নাজিল করেছেন। 10,000-এর বাহিনী, এই পুরো 10,000-এর মেইন কমান্ডার ইন চিফ হচ্ছেন আবু সুফিয়ান। মদিনার দিকে তারা রওনা করে দিল। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজখবর তো রাখার চেষ্টা করেন। তারা মদিনা থেকে বের হওয়ার আগেই খোজা কবিলার, যেটা মদিনার লোকদের পাশে খোজা কবিলা আছে, তারা আবার তাদের এলাই মদিনার মুসলমানদের, তারা মিত্র বাহিনী বা তাদের সঙ্গে তাদের মিত্রতা রয়েছে, তারা দেখে এসেছিল মক্কা থেকে যে ওখানে সাজ সাজ রব শুরু হচ্ছে, এবং 10,000 লোককে নিয়ে তারা প্রস্তুতি নিয়ে রওনা করে দেবে। এই খবর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছে গেল, তিনি সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাকলেন, যারা পরামর্শ করার জন্য তিনি জরুরি মনে করেন, লিডার পর্যায়ের আওস খাজরাজ এবং অন্যান্য মুহাজির নেতৃবৃন্দকে, কি করা যায়, অন্যান্য বার তো আমরা ঠেকিয়েছি ময়দানে মোকাবিলা করে, এবার তো 10,000 আসছে, তোমরা বুদ্ধি দাও কি করা যায়। তখন শেষ পর্যন্ত সালমান রাদিয়াল্লাহু আনহু, সালমান আল ফারিসি, তিনি বুদ্ধি দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না বি ফারিস, এই কিন্তু সালমান প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে তিনি মুক্ত অবস্থায় আছেন, ওনার উনি দাস ছিলেন, কৃত দাস, যে মালিক ইহুদি মালিকের সঙ্গে কন্ট্রাক্ট হয়েছিল, এতগুলো খেজুরের চারা লাগালে বড় হয়ে গেলে তারপরে সালমানের কি হবে, মুক্তি হবে, তিনি মুক্তি অর্জন করেছেন। এই প্রথম তিনি, এর আগে তিনি ইচ্ছা থাকা সত্ত্বেও বাকি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। এই পরামর্শের মধ্যে ওনাকে ডাকা হলো। তো তিনি বললেন ইন্না কুন্না বি ফারিস, যে আমি যখন, উনি তো অরিজিনালি ইরান থেকে এসেছিলেন, মারে আছে তো পারস্য দেশ থেকে, এই ফারিস ওখানে উনি মোটামুটি জওয়ান অবস্থায় ওখানকার পরিস্থিতি, ওই দেশে কিভাবে যুদ্ধ হতো এইগুলো ওনার জ্ঞানে ছিল, তারা তো আরবদের তুলনায় আরেকটু এক্সপার্ট ছিল, যে আমরা যখন ইরানে ছিলাম বহির্শক্তি শক্তি যখন আমাদের ইরানকে আক্রমণ করতো বড় বিগ বাহিনী নিয়ে, আমরা তখন দেখতাম যে তাদের সম্মুখ সমরে যুদ্ধে আমরা মোকাবিলা করতে পারবো না, তাদের নাম্বার খুব বেশি, তখন আমরা কি করতাম, শহরের বা এলাকার চতুর্পাশে পরিখা খনন করতাম, খন্দক খুঁড়তাম, যাতে করে বাহিনী আসতে না পারে, খালের মতো করে খুঁড়ে ফেলতাম যাতে দুশ্মন আসতে না পারে। তো এই কথা যখন বললেন, পরামর্শ দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শটাকে খুবই পছন্দ করলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে এই কাজ করব। আর এটা ছিল একটি নতুন স্ট্র্যাটেজি, নতুন টেকনিক, এমন যুদ্ধের এই তরিকার খবর আরবদের কারো কাছে ছিল না। প্রথম আরবরা এইটা অ্যাপ্লাই করলেন আরব অঞ্চলে, এটা এই এই পদ্ধতি কারোর জানা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদের সঙ্গে পরামর্শ করে একমত হলেন যে যাতে করে তারা মদিনা কোন দিক থেকে আক্রমণ করতে পারে। মদিনার তিন দিকে পাহাড় আছে, দুই দিকে পাহাড়, আর একদিকে আছে একটা ইহুদি গোত্র, যাদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অনেকটা আছে, অ্যাগ্রিমেন্ট আছে যে তারা মদিনার কোনো শত্রুকে এখান দিয়ে ঢুকতে দেবে না। আর আরেকটি উত্তর দিকটা শুধুমাত্র খোলা সমতল ময়দান, এদিক থেকে দুশ্মন চলে আসার সম্ভাবনা আছে মদিনায় অ্যাটাক করতে, ওই দিকটাকেই টার্গেট করে তিনি পরিখা খনন করলেন। চতুর্দিকে না, দুই দিকে দুই পাহাড় ঘেরাও করে ফেলেছে, ওই পাহাড় ডিঙ্গিয়ে কোরাইশদের বাহিনী আসতে পারবে না। আরেক দিক থেকে একটা লোকালয় আছে ইহুদিদের, সেটাকে তারা অ্যাটাক করবে না, আর ইহুদিরা করতে গেলেও মুসলমানদের সঙ্গে তাদের শক্ত চুক্তি আছে যে তারা যদি বিশ্বাসঘাতকতা করে তাদের অসুবিধা আছে। ইহুদিদের আরেকটা গোত্র সেখানে মুসলমানদের সঙ্গে অ্যাগ্রি করেছে, বহির্শক্তিকে তারা মদিনায় ঢুকতে দিবে না তাদের এলাকা দিয়ে, যার ফলে তিনি একদিককেই পেলেন যে ওই একটি দিকে আক্রমণের সম্ভাবনা আছে, সেখানেই তিনি পরিখা খনন করার জন্য সিদ্ধান্ত নিলেন। এবং সাহাবীদেরকে সবাইকে ভাগ করে দিলেন যে এই এরিয়া থেকে এই এরিয়া, তিনি প্রায় প্রত্যেক 10 জন সাহাবিকে 40 গজ পরিমাণ খনন করার দায়িত্ব দিলেন, খুঁড়তে হবে। এবং সেক্ষেত্রে আমাদের দেশের মাটি মতো বা এই দেশের মাটি মতো অনেকটা স্বাভাবিক নরম মাটি, পাথুরে জমিন, শক্ত, কি পরিমাণ খুঁড়তে হবে, কি কষ্ট যে করেছেন ওনারা। এরপরে সবাইকে জায়গা ঠিক করে দিলেন, আর মুসলমানরা এবারে খন্দক পরিখা খালের মতো করে খনন করা শুরু করে দিলেন। তখন কিন্তু একটু ঠান্ডার পরিবেশ ছিল, বিশেষ করে রাত্রিবেলায় এত শীত লাগতো, আপনারা মরুভূমিতে উইন্টারে কিন্তু প্রচণ্ড শীত লাগে, এখানকার মতোই অনেকটা খুব শীত লাগে। এই আর ওনারা অন্ধকারে রাতের মধ্যে বেশি কাজ করেছেন, কারণ দিনের মধ্যে একটু গরম বেশি লাগে, রোদ উঠলে সুবিধা করা যায় না, রাতেই কাজ করেছেন বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদের সঙ্গে খোঁড়াতে অংশগ্রহণ নিয়েছেন, তিনি খুঁড়েছেন নিজে, এবং তিনি নিজে খুঁড়ে সে মাটি ক্যারি করেছেন। তো সাহাবি আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এত ঠান্ডার সময় সাহাবিরা যখন কাজ করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করছেন, আর সাহাবিদের কত কষ্ট হচ্ছে, তিনি তাদের জন্য দোয়া করলেন, আর খাবার নাই, তিন দিন গেছে তারপরে একবার খাবার পেয়েছেন, এত কষ্ট করেছেন ওনারা, তারপরে গিভ আপ করেন নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, তাদের জন্য হাঁটতেন ঘুরতেন, নিজে কাজ করতেন, বলতেন আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা, কবিতার ছন্দের মতো বলতেন, আল্লাহ জীবন তো আসল জীবন তো হচ্ছে আখিরাতের জিন্দেগি, আসল সুখ শান্তি কোথায় হবে, আখিরাতে হবে, ও আল্লাহ আপনি মেহরবানি করে আনসার এবং মুহাজিরদেরকে সবাইকে আপনি মাফ করে দেন। তিনি সবাইকে দোয়ার মাধ্যমে ছন্দের দোয়া দিয়ে উৎসাহিত করছেন, আর সাহাবিরা ওনার এই কথা শুনে ওনার কথা রেসপন্ড করছেন তাও কবিতা দিয়ে, কারণ আরবরা তো সাহিত্য খুব ভালো চর্চা করতেন। তো ওনারা বললেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা হচ্ছি ওই লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রয়োজনে জিহাদ করতে বায়াত করেছি, যতদিন আমরা টিকে থাকব এই কথার উপরে আমরা মজবুতভাবে প্রতিষ্ঠিত থাকব। এরপরে কাজ করতে করতে ওনার এমন কষ্ট হয়েছে, আজ বারাবিন আজ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি খন্দকে যুদ্ধে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খন্দক খুঁড়ছেন, খোঁড়ার কাজ করছেন। আমি দেখতে পাচ্ছি উনি নিজে মাটি ক্যারি করছেন, নিয়ে উপরে থেকে ফেলে দিচ্ছেন। এক সময় দেখি যে উনি মাটি ফেলতে গিয়ে ওনার গায়ের উপরে, অনেক সময় ওনারা কি পড়তেন, জামা না পরে চাদরের মতো পড়তেন আর কি, এহরামে চাদর আছে না, এরকম চাদর পড়তেন। যে আমি দেখলাম যে এক সময় ওনার উপরের অংশ চাদরের ফাঁক হয়ে গেল, এবং আমি দেখি যে মাশাআল্লাহ ওনার বুকে যে পশম উঠে পুরুষদের, বেশ পশম একদম অনেক দূর পর্যন্ত নিচে গেছে এবং খুব ঘন পশম ছিল ওনার। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এমন কাজ করেছেন, গায়ের কাপড়টা সরে গেছে উপরের অংশ, তিনি সেটা পরোয়া করেননি, তিনি সবার মত সঙ্গে সমান মতোই কাজ করেছেন। এরপরে তিনি বলেন যে ওয়াকানা কাসীরান ফাসামাইতুহু ইয়ারতাজিজু বিকালিমাতিন ইনদ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এরপরে মাঝে মধ্যে দেখি যে উনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ছড়া লিখেছেন, কবিতা লিখেছেন, সেটাকে তিনি পড়ছেন। ওনার এক সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যিনি কবি ছিলেন এবং যিনি আরেকটি জিহাদে পরবর্তী পর্যায়ে শাহাদত বরণ করেছিলেন, যে উনি ওনার কবিতা হামুতার যুদ্ধে ওনার কবিতাকে তিনি উচ্চারণ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাটি উঠান, কাজ করেন আর এই কবিতা পড়েন, যে আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা, হে আল্লাহ যদি আপনি না হতেন আমরা তো কখনোই হেদায়ত পেতাম না, আপনি যদি আমাদেরকে হেদায়ত না দিতেন আমরা হেদায়ত পেতাম না, ওলা তাসাদ্দাকনা ওলা সাল্লাইনা, আমরা দান খয়রাত সাদাকাত জীবনে করা শিখতাম না, নামাজ পড়াও আমরা পড়তাম না। ফাআনজিল আন সাকিনাতান আলাইনা, ও আল্লাহ আপনি আমাদের প্রতি শান্তি প্রশান্তি নাজিল করুন, ওয়া সাব্বিতিল আকদামা ইন লাকাইনা, আর যদি আমরা দুশ্মনের মোকাবিলায় দাঁড়িয়ে যাই আমাদের পা গুলোকে আপনি মজবুত করে দিয়েন, ইন্নাল উলা কাদ বাগাও আলাইনা, এই লোকগুলো আমাদের প্রতি সীমা লঙ্ঘন করে আক্রমণ করতে আসছে, ওয়াইন আরাদু ফিতনাতান আবাইনা, তারা এভাবে ফিতনা সৃষ্টি করতে আসবে আমরা সেটাকে কিছুতেই মানতে পারি না। এইরকম করে ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাবা উনি পড়ছেন, ওনারা শুনছেন, উৎসাহিত হচ্ছেন। তাহলে বোঝা গেল মাঝে মাঝে ইসলামিক নাশিদ উৎসাহিত করা, এটা একটা ভালো প্র্যাকটিস আছে কবিতা, যদি আবার এটা মধ্যে এখন এখন অনেকে বাজনা ঢুকিয়ে দিয়েছে সেটা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিরা মাঝে মধ্যে এরকম ছড়া ছন্দের আকারে এই জাতীয় নাশিদের আকারে ওনারা পড়েছেন, এগুলো পড়লে মানুষের মধ্যে হিম্মত সৃষ্টি হয়, উৎসাহিত হয়, মনোবল চাঙ্গা হয়, এগুলো একটা ভালো সুন্নাত যেটা সাহাবিদেরকে অনেক উৎসাহিত করেছিল। এরপরে আরেকটি হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তিনি নিজে কাজ করলেন, ওনাদের সঙ্গে যোগ দিলেন, এটা তিনি রিয়েলি কাজ করেছেন। এই জামানার লোকদের লিডারদের মতো না, তারা গিয়ে মনে করে কি করে, গিয়ে একটা ওই যে মনে করেন খাল খনন করা হোক, ব্রিজ করা, গিয়ে একটা উঠাই দেয় এমনি করে, এক কোদাল দিয়ে আপনি এক কপ দিল আর পত্রিকা সবগুলো ফটো খিঁচে একদম মজবুত করে পত্রিকা ছেড়ে দিল, আহা তিনি যেন কাজ করে উল্টে ফেলেছেন সব। আসলে এটা দেখানোর জন্য করেছেন, কাজ করেছেন নাকি? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক লিডার যিনি নিজে কাজ করেছেন সমানে সমানে সাহাবীদের সাথে। তাহলে এই যারা একজন মোহাম্মদ আল গাজালি রহমতুল্লাহ আলী একজন বড় ইসলামী চিন্তাবিদ, তিনি বললেন যারা সত্যিকার ভালো মানের মানুষ তারা লোক দেখানো কিছু করে না, তারা যেটা করে সত্যি কাজ করে এবং তারা জেনুইন কাজ করে। এরপরে কাজ করতে করতে ওনারা তো আর খাবার জোগাড় করতে পারেন না, ওনাদের তো আর সবাই তো পয়সাওয়ালা না, লাকড়ি বিক্রি কেটে এনে বিক্রি করে, এরকম করে দিন মজুরির মতন আছেন অনেকে, তো সবাই তো এখন খাবার কোথায়, নিজে তো এখানেই কাজ করে আছেন, কতদিন লেগেছে এখানে, কোনো কোনো রেওয়ায়তে এক মাস লেগেছে, কোনো কোনো রেওয়ায়তে দুই সপ্তাহ, খাওয়া দাওয়ার কোত্থেকে জোগাড় হবে, কাজ করেন আবার ঘরে চলে যান, কাজ করেন আবার ঘরে চলে যান, এইখানে কিন্তু খাবার জোগাড় করার মতো সময় নাই, সুযোগ নেই, উপাস কাজ করছেন, সারা দিন কাজ করেন, রাতের একটি ঠান্ডা অংশে কাজ করেন, এরপরে আবার কতক্ষণ গিয়ে শেষ রাতে গিয়ে কতক্ষণ ঘুমান, আবার চলে আসেন, এক ক্ষুদা এই শেষ পর্যন্ত সবার পা এবং পিঠ কী বলে যে প্যাট এবং পিঠ লেগে গেছে ক্ষুদায়, এবং কোন কোন সময় পাথর বেঁধেছেন পেটের মধ্যে, পেটে পাথর বাঁধেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজেও বেঁধেছেন ক্ষুধার কারণে, কারণ পাথরটা বাঁধলে এদের পেটটা তখন এরকম হয়ে যায়, মানে দুর্বল ফিল করে, পেটটা খাড়া করে রাখবে এইভাবে, যাতে করে মানুষ এই বাঁকা না হয়ে যায়, কিছু শক্তি তার মানে ফিল করে, এই কাজ ওনাদেরকে করতে হয়েছে। এরপরে দেখা গেল যে কত কঠিন কাজ, পাথরের চাটান পড়ে যায়, এগুলাকে কেমনে ভাঙা, কেমনে উঠানো, শাবল দিয়ে কুড়াল দিয়ে কেমনে করবে। এরপর কোনো কোনো সময় সাহাবীরা খুঁড়তে খুঁড়তে দেখা যাচ্ছে এত ফাহার আদাত খুদিয়াতুন, কোনো কোনো সময় শক্ত পাথরের বিরাট চাটান পড়ে যায়, তখন ওরা কিছুতে ডিল করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাথর এটা কিছু করতে পারছে না, কি করা যায় এখন? তিনি বললেন যে কুড়াল আমার কাছে দাও বা শাবল, আমি নামি নিচে। তিনি নিতে নামতেন এবং পাথর বাঁধা অবস্থায় পেটের মধ্যে ওইটা ওই অবস্থায় তিনি শাবল হাতে নিয়ে নেমেছেন। প্রায় 3 দিন হয়ে গেছে, সাহাবিরা বলেন যে খাওয়ার কোনো উপায় নাই। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাতে নিয়ে আল্লাহর নাম পড়ে যখন শাবলকে এইভাবে আঘাত করলেন, এই আঘাতের সঙ্গে এই পাথরটা একদম গুঁড়ো হয়ে গেল, বালির মতো হয়ে গেল, ওনারা ওটাকে উঠে পরে এই গর্তের কাজ হয়ে গেল। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো টাইম ওনাদেরকে সময় দিয়েছেন। আর এদিক থেকে যারা মুনাফিক ছিল, মুনাফিকরা কিছু তো মুনাফিক আব্দুল ইবনে উবাই দল আছে না, তারা বিভিন্ন ওজর দিয়ে যে আমার কাজ আছে বা যে এরিয়া দায়িত্ব দিয়েছে ওখান থেকে কেউ কাজ করে ফাঁকে দিয়ে আবার ঘরে চলে আসে, কিন্তু মোমিনগণ যারা সিনসিয়ার আছেন তারা পুরো সময় দিয়ে মনোযোগের সাথে কাজ করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্টের মধ্যেও কিছু মর্যাদা দেখিয়েছেন, সাহাবিদেরকে গায়েবী মদদও কিছু করেছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কিছু মদদ করেছেন। কিভাবে? ক্ষুধায় অবস্থা কাহিল স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবিদের, তো সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দেখলেন একদিন যে রাআইতু বিন্নবী খামাসান শাদীদান, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধায় পেটে পিঠে সমান হয়ে গেছে, লেগে গেছে একদম পিঠের সাথে পেটটা। আমি যখন ঘরে আসলাম, আমি একটু দৌড়ে ঘরে চলে আসলাম, এসে আমার ওয়াইফকে বললাম হাল ইন্দাকে শাহী, তোমার ঘরে কোনো জায়গায় খাওয়ার মতো কিছু আছে কিনা দেখো তো, খুঁজে খাজে বের করো একটু, আমি আল্লাহ নবীকে মেহমানদারি করবো, কারণ ফাইনি রাআইতু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামাসান শাদীদান, আমি আল্লাহ নবীকে দেখেছি ওনার পেটে পিঠে লেগে গেছে, আহারে কতদিন যে তিনি খান নাই, ক্ষুধা একদম কষ্টে আছেন। তো তার স্ত্রী তখন সা উমিন শাইর বালির কিছু আটার মতো করে রেখে দিয়েছিলেন এক জায়গায়, সেগুলাকে বাইর করলেন, যে একটু স্টক করে রেখেছিলেন যে খুব বিপদের সময় বাইর করবেন আর কি, এগুলাকে বাইর করলেন। একটা জরাব মানে হলো যে বড় একটা মটকার মতো কিছু আছে, ওইটার মধ্যে যা কিছু রেখে দিয়েছিলেন সেখান থেকে বের করলেন। ওয়ালানা বুহাইমাতুন দাজিনুন ফাদা বাহতুহা, আর আমাদের একটা গৃহপালিত ছাগল বা ভেড়া ছিল, ওটাকে জবাই করে দিলাম, আর আমার স্ত্রী এগুলাকে ভালো করে ওই বার্লিগুলোকে বের করে পিষে আটার মতো করে বানিয়ে ফেললো। অতঃপর এগুলাকে নিয়ে আমি আসলাম যে আমার স্ত্রী পাক করে দিল, ছাগলের গোস্ত টোস্ত গায়ে কেটে কুটে পাতে পাতিলের মধ্যে করে পাক শাক করে দিল, আর ওই আটার এগুলো দিয়ে দিল, রুটি বানিয়ে দেয় নাই কারণ এখান থেকে নিতে ঠান্ডা হয়ে যাবে বহু দূর, বাড়ি থেকে খন্দকের জায়গা, ওগুলো নিয়ে গেলাম ওখানে, আমাদের মোটামুটি যাদের কাছে সামান্য সরঞ্জাম আছে রুটি ওখানে বানানো যাবে অন দ্য স্পট খন্দকের ময়দানে, তাহলে গোস্ত আর রুটি বানানোর জন্য আটা নিয়ে চলে গেলাম। যাওয়ার সময় আমার স্ত্রী বলল, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাফদাহনি বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিমান মাহু, আল্লাহ আমার মান ইজ্জত রাখুক, আমার মান ইজ্জত নষ্ট করেন না, এই অল্প খাবার নিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির সাথে কত সাহাবি যে আসে সবাই মিলে যদি খেতে আসে তখন কি লজ্জার কারণ হবে, যে কি খানা দিলাম, আমি তো খুবই সংকোচে আসি, তিনি ওনাকে বললেন। তো সে কথা মনে রেখে যখন আসলেন জাবের রাদিয়াল্লাহু আনহু এই খাবার নিয়ে, বলে যে ফাসারার তুহু, আমি কানে কানে বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলুল্লাহ জাবানা বুহাইমাতাল নানা, যে আমাদের একটা ছাগল বা ভেড়া ছিল জবে করে দিছি, নিয়ে নিয়ে আসছি পাকশাক করে। ও তাহান না সা আমিন শাহির, আর আমাদের এক সা পরিমাণ শাহির ছিল, এক সা তো কদ্দুর হয় 15-3 কেজি বার্লি ছিল, এগুলোকে আমার স্ত্রী আটার মতো করে বানিয়ে দিয়ে দিয়েছে, এখন আমি নিয়ে আসছি, তো রুটি বানিয়ে আপনাকে যাকে 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 আপনি পছন্দ করেন, ওয়ানা ফারুন মা আকা, আপনি এবং কয়েকজনকে আমরা একটু খাওয়াই দিই, আমি আমি আপনি একটু আসেন, একটা একটু খাবার দিয়ে আপনার কষ্ট হচ্ছে কয়েকদিন খান নাই। তো এই খবর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে ডাক দিলেন, ইয়া আহলাল খন্দক ইন্না জাবিরান কাদ সানা সুউরান ফাহাইয়া হাল্লা বিকুম, হে খন্দকের লোকজন জলদি এদিকে আস, জাবির তোমাদের জন্য খাবার নিয়ে আসছে। জোরে আওয়াজ করে বললেন যেন সবাই শুনে, তোমাদের জন্য বিরাট মেহমানদারি নিয়ে আসছেন, তোমাদেরকে সবাইকে মেহমানদারি করবেন। তো জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথা শুনে আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজকে কি উপায় হবে, হায় আল্লাহ কি করবো আজকে আমি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, এই শোনো, লা তুনজিলান্না বুরমাতাকুম, তোমাদের এই যে পাতিল করে গোস্ত নিয়ে এসেছ, গোস্তের পাতিল ওই উটের উপরেই রাখো, নামাইও না। ওলা তাখবিজান্না আজিনাকুম হাত্তা আজিয়া, আর আমি আসার আগ পর্যন্ত ওই আটা দিয়ে রুটি বানানো শুরু করবো না, আমি আসি। তারপরে আমরা থামলাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জাবের রাদিয়াল্লাহু আনহু বিবিও সাথে এসেছেন, উনিও শুনলেন এই সব ঘটনা, ডাকছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাইকে খবর দিয়েছেন। তো উনি স্ত্রী এত শর্মিন্দা হয়ে গেছেন, জাবেরকে বলেন, বেকা ও বেকা, তোমারে আল্লাহ কি করবে না করবে, তুমি আমার আজকে ডুবাইলা, মানে খুব করে স্বামীকে বলছে যে আজকে আমার মানুষ সব শেষ করলো, তুমি তোমার কইছি শুধু ওনাকে, এখন তো সারাদিনে খবর হয়ে গেল, এখন কি উপায় হবে, একদম লজ্জায় আর বাঁচবো না। তো উনি বলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে আমি তো বলছি কানে কানে দেখলাম না, আর উনি কয়ে দিয়েছে আমি কি করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আটার বস্তা বের করলেন, বের করে ওই যে ব্যাগের মধ্যে ছিল সেখানে তিনি আল্লাহর কাছে দোয়া পড়ে বিসমিল্লাহ পড়ে এরকম একটু করলেন, সামান্য একটু করে দিলেন, একটু তুরমাতা করে করলেন, আর অথবা পাতেলটার মধ্যে যে আছে সেখানে তিনি বাসাকা ও বারাকা একটু তুরমাতা করে দিলেন, আর বরকতের দোয়া করে দিলেন। এরপরে বললেন তিনি, উদু খাবেজাতান ফাল তাখবেজ মাই, যে রুটি বানায় এরকম লোককে নিয়ে আসো, আমি বলে দেবো এইভাবে এইভাবে রুটি বানাবে, আমি পাশে থাকবো। ওয়াকদাহি মিন বুরমাতিকুম ওয়ালা তুনজিলুহা, আর ওই উপরেই রাখো, ওটের উপরেই থাকুক তরকারির পাতিলটা, গোস্তের পাতিলটা ওখানেই থাকুক, নামাই না নিচে মাটিতে নামাই না, উপরে রাখো, আর ওখান থেকে ওই আটা নিয়ে নিয়ে রুটি বানাবে, ওখান থেকে সবাইকে সার্ভ করতে থাকো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ফা উকসিমু বিল্লাহি লাকাদ আকালু হাত্তা তারাকুহু, আল্লাহর কসম করে বলছি, এই যে উপরে থেকে নিয়ে নিয়ে দিলাম আর রুটি বানানো হলো, আটাও শেষ হয় না গোস্তও শেষ হয় না, একেবারে সবাই খেয়েছে যত লোক ছিল খন্দকের মধ্যে, এবং কিছু রয়ে গেল আরো, ওয়ান হারাফু সবাই চলে গেল। ওয়াইনা বুরমাতানা লাতাগিদু লাতাগিদু কামাহিয়া, এখন মনে হলো গোস্তের পাতিলের যা গোস্ত নিয়ে আসছিলাম মনে হয় যেন সব থেকেই গেল, এতক্ষণ কি খাইলো লোকেরা, ওই রকম পরিমাণে থেকে গেল। ওয়াইনা আজিনানা লাইয়ুখবাজু কামাহু, আর আমাদের ওই যে আটা বানানোর যে রুটি সেগুলো এখনো আছে, আরো অনেক রুটি বানানো যায়, রুটি বানানোর কাজ এখনো চলছে। তো এইভাবে চলে গেল, আল্লাহ তাআলা এখানে ওনাকে গায়েবী কুদরতের মর্যাদা দেখিয়ে দিলেন, সাহাবীদেরকে আল্লাহ তাআলা খাওয়ালেন। এরপরে বলে যে আমরা ওখানে কাজ করতে থাকলাম, আমরা সেখানে প্রায় 3 দিন এক নাগারে আছি, 3 দিনে খাওয়া দাওয়া ছিল না, এরকম মাঝে মধ্যে 3 দিন পরে এক আধবার খেতাম, এভাবে চলেছে। তারপর যখন এরকম করে আমরা আরেকবার আসলাম, বিশাল এক চাটান পেয়ে গেলাম পাহাড়ের পাদদেশে, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, এটাকে কিছু করা যাচ্ছে না। তিনি বললেন, আমার কাছে দাও। উনি বললেন যে একটু পানি ছিটিয়ে দাও এই পাথরের উপরে। তারপরে তিনি শাবল হাতে নিলেন, নিয়ে বললেন বিসমিল্লাহ, তারপরে তিনটা আঘাত করলেন। তিনটা আঘাতের সঙ্গে গোটা চাটান বালুতে পরিণত হয়ে গেল। আর জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে উনি যখন এরকম করে আঘাত করছিলেন, তিনটে আঘাত দিচ্ছিলেন, আমি ভালো করে লক্ষ্য করছিলাম পাথরটার দিকে কোথায় তিনি আঘাত দিচ্ছেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও ওনার দিকে তাকিয়েছিলাম, পেটের মধ্যে ওনার পাথর বাঁধা আছে ক্ষুধার কারণে। আজান কয়টা হওয়ার কথা? আচ্ছা ঠিক আছে, পরিভাবে আরেকটি মজুদা আমরা শুনে ফেলি। যে এরকম আরেকটি চাটান যখন আসলো, সেটা অনেক বড় ছিল, আমরা কিছুই করতে পারছি না। সাহাবি বলেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলে তিনি আসলেন, নিজের গায়ের কাপড়ের উপরে অংশ রেখে দিলেন, খুলে তিনি শাবল হাতে নিলেন, বলেন বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ বলে একটি আঘাত করলেন আর তাতে পাথরের তিন ভাগের এক ভাগ ফেটে গেল, চূর্ণ হয়ে গেল। আর তিনি তখন বলেন আল্লাহু আকবার, কিছু একটা দেখে তিনি চিৎকার করে বলে উঠেন আল্লাহু আকবার। ও তুই তু মা ফাতিহা শাম, আমাকে সিরিয়ার চাবি দেওয়া হয়েছে। আল্লাহ ইন্নি লা উবসিরু কুসুরাহাল হুমর, সিরিয়ার বাদশাহের যে লাল প্রাসাদগুলো আছে, হ্যাঁ রেড প্যালেস আছে, ওগুলো আমি দেখতে পাচ্ছি, আমার এই এখান থেকে দেখা যাচ্ছে। তারপরে তিনি আরেকটি আঘাত করলেন বিসমিল্লাহ বলে, তারপরে দেখতে পেলেন যে আরেক তিন ভাগের এক ভাগ ভেঙে গেল। আল্লাহু আকবার বললেন, এবার বললেন তুইত মাফাতিহা ফারিস, এখন আমি দেখতে পাচ্ছি পারস্য দেশের চাবি আমার হাতে তুলে দেওয়া হয়েছে। ওয়া ইন্নি লা উবসিরু কাসরাল মাদাইনিল আবিয়াদ আল আন, পারস্য দেশের সম্রাটের মাদাইন এলাকায় যে তার প্যালেস রাজপ্রাসাদ আছে সেটা আমি দেখতে পাচ্ছি। তার প্রাসাদ ছিল শুভ্র সাদা ধবধবে প্রাসাদ দেখা যাচ্ছে, হোয়াইট হাউসের মতো। অথবা তিনি তিন নম্বর আঘাত করলেন বিসমিল্লাহ বলে, পাথরটা পুরো ফেটে গেল, এখন কয়েক ভাগে বিভক্ত হয়ে গেল। তিনি বললেন আল্লাহু আকবার, ও থিত মাফাতিহাল ইয়ামান, আমাকে ইয়ামানের চাবি দেওয়া হয়েছে। আল্লাহ ইনি লা উবসিরু বাবা সানা, আমি সানা শহরের প্রধান ফটক গেইট দেখতে পাচ্ছি। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার এরকম বড় বড় পাথরকে কাটলেন, আর প্রত্যেকবারই তিনি বলেছিলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও আদলা, যে তোমার রবের কথা যিনি সত্য কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, সেটা কমপ্লিট হয়ে গেল। লা মুবাদদালা কালিমাত, সেটা কমপ্লিট হয়ে যাবে, আল্লাহর কথাকে কেউ বদলাতে পারবে না। আহু আসসামিউল আলিম, এবং তিনি সবকিছু শুনেন, তিনি সবকিছু দেখেন বা সবকিছু জানেন। এভাবে করে কয়েকবার কাটলেন। তখন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু দেখেছিলেন, তিনি ওনাকে পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার করে দেখলেন, তিনবার আল্লাহু আকবার বললেন আর এই আয়াত পড়লেন। তখন তিনি বললেন যে আমি দেখতে পেয়েছিলাম ফানাদা রাসূলুল্লাহ বারাকাত বারাকা, আমি দেখেছিলাম যে আপনি যখন এভাবে আঘাত করছিলেন প্রত্যেকবার খুব আলোর ঝলকানি আসছিল পাথর থেকে, এরকম একটা নূরের ঝলকানি এসেছিল। তিনি বললেন তুমি সালমান তুমি দেখেছিলে? বলে আমি দেখেছিলাম। তিনি বললেন ইন্নি হিনা দরাবতু দরবাতাল উলা, আমি যখন প্রথম আঘাত করেছিলাম রুফি আতলি মাদাইনু কিসরা ও মা হাওলাহা মাদাইনু কাসীরা, প্রথম আঘাতে আমাকে দেখানো হয়েছিল পারস্য দেশের তাদের যে মেইন ক্যাপিটাল রাজপ্রাসাদগুলো এবং অন্যান্য শহরগুলো, সেগুলো আমার উম্মতের আন্ডারে চলে এসেছে। ওকে, তখন সাহাবিরা ওনা এই কথা শুনে ওনাকে রিকোয়েস্ট করলেন ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আন ইফতাহা আলাইনা, আপনি দোয়া করুন আল্লাহ তাআলা এগুলো আমাদের হাতে এনে দিক, আমাদেরকে এই সমস্ত রাজপ্রাসাদের আমাদের কন্ট্রোলে এনে দিন। তাদেরকে আমরা পরাজিত করে ফেলি, তাদের দেশ আমাদের কান্দারে চলে আসে। তিনি দোয়া করে দিলেন তাদের কথা অনুযায়ী। দ্বিতীয় আঘাতের পরে সিরিয়ায় যেটা রোমান সম্রাটের এলাকা ছিল, তাদের কেবল তিনি বলেন সেটা আমি দেখতে পাচ্ছি, তার আশেপাশে সব এলাকা তোমাদের আন্ডারে চলে গেছেন, সাহাবিরা তার জন্য দোয়া করতে বলেন, তিনি দোয়া করলেন। তৃতীয়টা এসেছিল ইয়ামান আর হাবাসা আবিসিনিয়া এক দেশ ছিল তখন পাশাপাশি, এইগুলো দেখানো হচ্ছিল আমাকে রাজপ্রাসাদগুলো, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন এগুলো যেন আমাদের আন্ডারে চলে আসে। ওকে, তারপরে তিনি বলেছিলেন তখন দাউল হাবাসা মা ওয়াদাউকুম, তিনি ওই ইয়ের জন্য বলেছিলেন ইয়ামানের কথা এবং আবিসিনিয়ার কথা, যে তারা যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আঘাত না করছে তোমরা ওদিকে আক্রমণ করো না। আর এটা ঠিকই পরবর্তী পর্যায়ে কিন্তু ইয়ামান এবং মিশর হাবাসা ইথিওপিয়া এগুলো ইসলামের আন্ডারে চলে এসেছিল অটোমেটিক্যালি, যুদ্ধ তেমন একটা করা লাগেনি। অত্রকুত্তর কামা তারা কুকুম, আর যারা তুর্কি অর্থাৎ ওই যে কনস্টান্টিনোপল এরিয়া, এটা তখন এখনকার তুরস্ক, এদেরকে বলা হয়তো তুর্ক ওই জাতি তখন থেকেই, যে তাদেরকে তোমরা ছেড়ে দাও যতক্ষণ তারা তোমাদের সঙ্গে তোমাদেরকে ছেড়ে দেয়, এই মুহূর্তে তাদের সঙ্গে তোমাদের যুদ্ধে যাওয়ার দরকার নেই, অর্থাৎ এটা পরবর্তী পর্যায়ে হবে। এভাবে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই তিনটি দেশের এলাকা দেখা হয়েছে, আসলে তিনটাই মুসলমানদের আন্ডারে চলে এসেছে। বিশেষ করে ও এই খন্দকের যুদ্ধের 14 বছর পরে মারাকাতুল ইয়ারমুক, ইয়ারমুকের যুদ্ধ হয় যেখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দেন, এবং সেই যুদ্ধে রোম সম্রাটের আন্ডারে পুরো সামরিক যেটা ছিল সেটা মুসলমানদের দখলে চলে আসে। আর হিজরি 1500 শতাব্দীতে 1400 শতাব্দীতে ঘটে সিরিয়া বিজয়, আর 1500 শতাব্দীতে ঘটে কাদেসিয়ার যুদ্ধে পারস্য বিজয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস যেটাকে লিড করেছিলেন। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এই ভবিষ্যৎবাণী পরবর্তী পর্যায়ে সাহাবিদের জীবনে ওনারা দেখতে পেয়েছিলেন। কিন্তু মোনাফিকরা যখন এই কথা শুনল, তিনি তিনবার আঘাত করে বললেন যে পারস্য সাম্রাজ্য তোমাদের আন্ডারে আসছে, রোমান সাম্রাজ্য তোমাদের আন্ডারে আসছে, এগুলো শুনে তারা হাসাহাসি করল। কলু আলা তা যাবু না ইউ হাদ্দে থিক মাইয়ুয়া নিক মায়াদিকুম বিল বাতিল, আরে মুসলমানরা তোমরা বোকার স্বর্গে বসবাস করো, তোমাদেরকে কি যে কথা বলে উল্টা পাল্টা গাল গল্প শোনায়, আর এই এই বেহুদা কথা শুনে তোমরা খুব উৎসাহিত হয়ে গেছো না? ইখবিরুকুম আন্নাহু বাসরা মিন ইয়াসরিব কুসুর আল হীরা, এই মদিনা থেকে ইয়াসরিবে বসে ওই হীরা পারস্যের বা সিরিয়ার ওই সব কিছু দেখা যায় বুঝি, এটা কথা হলো? ও মাদায়ন কেসরা পারস্য দেশের সব পারস্য সব প্যালেস দেখা যায়, এগুলো কথা হলো? ও আন্নাহা তুফতাহুল আকুম, এগুলো তোমাদেরকে বিজয় দেওয়া হবে, আর তোমরা এখন মাটি খুঁড়ি করে খন্দক খোড়ো আর ওই স্বপ্ন দেখো তোমরা, কি উল্টা পাল্টা কথা! তো এগুলা নিয়ে তারা সমালোচনা করলো, বিদ্রুপ করলো, এবং তারা মুসলমানদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করলো। এক পর্যায়ে আলহামদুলিল্লাহ কষ্ট করতে করতে খন্দকের খোঁড়ার কাজ কমপ্লিট হয়ে গেল। কতদিন লেগেছিল এই বিষয়ে বিভিন্ন রেওয়ায়েত এসেছে, কোনো কোনো রেওয়ায়েতে আসছে 6 দিনে খোঁড়া হয়ে গেছে, কোনো কোনো রেওয়ায়েতে আসছে না প্রায় 20 দিন লেগেছিল, কোনো কোনো রেওয়ায়েতে 24 দিন লেগেছিল বলা হয়েছে, কোনো কোনো রেওয়ায়েতে 15 দিনের কথা এসেছে, ইমাম ইবনে কাইয়িম যেটা উল্লেখ করেছেন প্রায় 1 মাস লেগেছে বলে বলা হয়েছে। তো এগুলো ইতিহাস লিখতে আসলে তো সময় লেগেছে, আর কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে বিভিন্ন এরিয়া খোঁড়া হয়েছে, তো যে সাহাবি যে এরিয়ার খোঁড়া একটু আগে হয়ে গেছে তিনি সেটার খবর দিয়েছেন, যাদের আর একটু বেশি সময় লেগেছে তারা ওইটার খবর দিয়েছে, যাদের এলাকা আরও বেশি টাইম লেগেছে তারা সেটার খবর বলেছে। এভাবে করে রেওয়ায়তের মধ্যে ভিন্নতা সৃষ্টি হয়েছে। এভাবে করে মুসলমানদের মোটামুটি যখন ইয়ে করার খন্দক খোঁড়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, ইতিমধ্যে কাফেরদের 10,000 সৈন্যবাহিনী মক্কা থেকে অলরেডি রওনা হয়ে গেছে, হয়ে তারা মদিনার অনেক কাছে চলে এসেছে, এবং আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সাহাবিদেরকে রেডি করছেন কিভাবে তারা বের হবে, তাদের প্রস্তুতি কেমন হবে, কোথা কোথা তারা অবস্থান নেবে, এগুলা তিনি প্ল্যান করছেন সাহাবিদেরকে নিয়ে, যেটা আমরা পরে অনুষ্ঠানে শুনবো ইনশাআল্লাহ।